বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন গাজায় 30,000-এর বেশি মানুষকে হত্যা করার পরও পশ্চিমারা এই অপরাধে সহযোগিতা দিয়ে যাচ্ছে। গাজার আল শিফা হাসপাতালে 90 ফিলিস্তিনিকে হত্যা এবং 160 জনকে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন শুধু সভা করে লাভ হবে না, সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করতে হবে। এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন সেদেশের বর্তমান সরকার 4-5 মাসের বেশি স্থায়ী হবে না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন সাম্প্রতিক গাজা পরিস্থিতি, পশ্চিমা বিশ্বে বিরাজমান অন্ধকার এবং প্রতিরোধ ফ্রন্ট গড়ার ন্যায্যতা প্রমাণ করেছে। তিনি গতকাল ফার্সি নববর্ষ বা নৌরুজ উপলক্ষে ইফতারের আগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক সমাবেশে দেয়া ভাষণে একথা বলেন। আয়াতুল্লাহ খামেনি বলেন গাজা পরিস্থিতি সবাইকে দেখিয়েছে কতটা অন্ধকারে রয়েছে পশ্চিমা বিশ্ব, আর এই পশ্চিমা বিশ্বই নিজেকে সভ্য বলে দাবি করে আসছে। সর্বোচ্চ নেতা বলেন গাজায় আবাল বৃদ্ধ বনিতা সহ 30,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে রোগীরাও রয়েছেন। ফিলিস্তিনিদের ঘর বাড়ি সহ অবকাঠামোগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। তথাকথিত সভ্য পশ্চিমা বিশ্ব শুধু চেয়ে চেয়ে সব দেখছে, এ কাজে বাধা তো দিচ্ছে না বরং সহযোগিতা করে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন গাজার ঘটনা প্রতিরোধ ফ্রন্ট গড়ার ন্যায্যতা প্রমাণ করেছে, এটা সুস্পষ্ট করেছে যে পশ্চিম এশিয়ায় প্রতিরোধ ফ্রন্টের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রমেই প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করতে হবে। আয়াতুল্লাহ খামেনি বলেন ইহুদিবাদীদের 70 বছরের নিপীড়ন প্রত্যক্ষ করার পর জাগ্রত বিবেকসম্পন্ন মানুষ চুপচাপ বসে থাকতে পারে না, তারা প্রতিরোধের কথা ভাববে, এটাই স্বাভাবিক। তিনি বলেন ফিলিস্তিনি জাতি ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ইহুদিবাদী অপরাধীদের অব্যাহত জুলুমের মোকাবেলা করতেই প্রতিরোধ ফ্রন্ট গঠন করা হয়েছে। গত কয়েক মাসে প্রতিরোধ ফ্রন্ট নিজেদের শক্তি সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং মার্কিন হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইরাক, সিরিয়া, লেবানন এবং অন্য দেশগুলোর উপর আধিপত্য পাকাপোক্ত করতে চেয়েছিল আমেরিকা, কিন্তু প্রতিরোধ সংগ্রামীরা প্রমাণ করেছে এটা সম্ভব নয় এবং মার্কিনীদেরকে এই অঞ্চল ত্যাগ করতেই হবে। আমেরিকা সারা বিশ্বে এখন ঘৃণিত হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, লন্ডন, প্যারিস ও ইউরোপের অন্যান্য দেশে রাজপথে, এমনকি খোদ আমেরিকায় যারা ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করছে, তারা আসলে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করছে। অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল শিফাতে পাশবিক হামলা চালিয়ে 90 ফিলিস্তিনিকে হত্যা এবং অপর 160 জনকে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল। দখলদার সেনাবাহিনী এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দিয়ে দাবি করেছে তারা হাসপাতালটিতে অস্ত্রশস্ত্রের সন্ধান পেয়েছে। মিথ্যাবাদী ইসরায়েল আরও দাবি করেছে তারা আল শিফায় গণহত্যা পরিচালনাকালে বেসামরিক ফিলিস্তিনি রোগী, চিকিৎসা টিম ও যন্ত্রপাতির কোনো ক্ষতি করেনি, বরং বেছে বেছে কথিত বন্দুকধারীদের হত্যা করেছে। তবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি বাহিনীর এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দখলদার সেনাদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের সবাই রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত মানুষ। গাজার গণমাধ্যম অধিদপ্তরের পরিচালক ইসমাইল আস সাউব আবতা বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী তার ক্রমাগত এবং আইন ভঙ্গকারী অপরাধকে বৈধতা দিতে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়েছে। তিনি বলেন, ইসরায়েলি সেনারা আল শিফা হাসপাতালে হানা দিয়ে যাকে সামনে পেয়েছে তাকেই গুলি করেছে। হামলায় অন্তত 250 জন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মার্কিন সরকার অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের যে উদ্যোগ নিয়েছে সেটিকে ব্যবহার করে ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কারের পরিকল্পনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বার্তা সংস্থা কান নিউজ জানিয়েছে, নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এক অধিবেশনে বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কার করতে এই জেটি ব্যবহার করা যাবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত অন্যান্য দেশ ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি না জানাচ্ছে, ততক্ষণ তাদেরকে গাজা থেকে বহিষ্কার করতে কোনো বাধা নেই। ইহুদিবাদ ইসরায়েল গাজার স্থল সীমান্ত ক্রসিংগুলো দিয়ে এই উপত্যকায় খাদ্য ও ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় সাম্প্রতিক সময়ে এই উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন সরকার এই ক্রসিংগুলো খুলে দিতে তেল আবিবকে বাধ্য করার পরিবর্তে গাজার ভূমধ্যসাগর উপকূলে একটি অস্থায়ী বন্দর বা জেটি নির্মাণ করার পদক্ষেপ নিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারত এমনকি মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশের সক্ষমতা না বাড়ালে যত আলোচনায় করা হোক না কেন, যতই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, তাতে কাজ হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় পৃথিবী অনেক বদলেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি হাইওয়ে পুলিশকে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার বলেও উল্লেখ করেন। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আজ সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রত্যেক ঈদের আগে প্রস্তুতি সভা করি, কিন্তু সভায় যেসব সিদ্ধান্ত হয় সেগুলোর বাস্তবায়ন কতটা হয়েছে তা ঈদের পরে আর মূল্যায়ন করি না। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি অনেকের কাজ, এই চাঁদাবাজি একেবারে হয়তো বন্ধ করা যাবে না, নিয়ন্ত্রণ করে সহনশীল পর্যায়ে নেয়ার তাগিদ দেন মন্ত্রী। বাংলাদেশ ধীরে ধীরে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ঢাকায় আজ এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের যুদ্ধকে রাজনৈতিক যুদ্ধ হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতা আমাদের আহত করেছে, দেশে এখন গণতন্ত্র নেই, একটি মিছিল করার স্বাধীনতা নেই, এমনকি সংবাদপত্রের মত প্রকাশের স্বাধীনতা নেই।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি অভিযোগ করেছেন, লোকসভা ভোটের আগে কংগ্রেসকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। কংগ্রেস দলের উপর আর্থিক প্রতিবন্ধকতা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধীও। তিনি বলেছেন, কংগ্রেসের বিরুদ্ধে পদক্ষেপ হল মোদী ও শাখের অপরাধমূলক গতিবিধি। গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের প্রধান ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ। কংগ্রেস অভিযোগ করেছে, আয়কর দপ্তর নিয়ম বহির্ভূতভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে ৬৫ কোটি টাকা জরিমানা হিসেবে কেটে নিয়েছে, যদিও এর বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদন করেছিল কংগ্রেস। ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে কংগ্রেসের সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু চূড়ান্ত রায় অনুযায়ী কংগ্রেসের ৭০ কোটির বকেয়া কর দিতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সেদেশের বর্তমান সরকার ৪ থেকে ৫ মাসের বেশি স্থায়ী হবে না। তিনি মনে করছেন, শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের পতন হলে আদিয়ালা জেল থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আজ ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি হয়েছে। শুনানির পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ইমরান খান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলেছে, তারা ইরান, তুরস্ক, ওমান এবং জার্মানি ভিত্তিক তিনটি ক্রয় সংক্রান্ত নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই নেটওয়ার্ক ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু ও প্রতিরক্ষা কর্মসূচির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কিনে তেহরানের কাছে সরবরাহ করত বলে মার্কিন অর্থমন্ত্রণালয় দাবি করেছে। মার্কিন অর্থমন্ত্রণালয় আরও বলছে, ওই নেটওয়ার্ক এখন পর্যন্ত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ফোর্স, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর রসদ বিভাগ সহ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য সংস্থার কাছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের তিনটি চালান হস্তান্তর করেছে। মার্কিন সরকার এমন সময় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল যখন তেহরান সবসময় নিজের সামরিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণ আত্মরক্ষামূলক বলে অভিহিত করে এসেছে। শ্রোতাবন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে একটি ঘোষণা। আগামী ৩১ মার্চ রোববার থেকে আমাদের অনুষ্ঠানের মিটার ব্যান্ড ও ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৯৪৫ কিলোহার্টজে, আর নৈশ অধিবেশন শোনা যাবে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৬৪০ কিলোহার্টজে। ঘোষণাটি শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সন্ত্রাস ও হত্যাযজ্ঞের মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর বর্ণবাদী এই সরকারকে উৎখাত করা এবং অবৈধ ইহুদি অভিবাসীদেরকে তাদের আসল দেশে পাঠানোর গুরুত্ব ও দাবি আগের চেয়ে জোরদার হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
এক শতাব্দীরও বেশি সময় ধরে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর বর্ণবাদী এই সরকারকে উৎখাত করা এবং অবৈধ ইহুদি অভিবাসীদের পশ্চিম ও ইউরোপে তাদের আসল দেশে পাঠানোর গুরুত্ব ও দাবি আগের চেয়ে জোরদার হয়েছে। যে দৃষ্টিকোণ থেকেই মধ্যপ্রাচ্য সংকটকে বিশ্লেষণ করি না কেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সন্ত্রাস, ভূমি দখল ও মানুষ হত্যার উপর ভিত্তি করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন তারা গাজা উপত্যকাকে বিশ্বের বৃহত্তম এমন এক উন্মুক্ত কারাগারে পরিণত করেছে যেখানে ফিলিস্তিনিদের বিশাল জনসংখ্যা একটি ছোট ভৌগোলিক অঞ্চলে সবচেয়ে কঠিন সময় কাটাচ্ছে। স্থল, আকাশ ও সমুদ্র পথে কঠোর ইসরায়েলি অবরোধের মুখে রয়েছে গাজার জনগণ। এই জবরদখলকে মেনে নেওয়ার অর্থ হচ্ছে মানবিক মূল্যবোধ ও মানুষের মৌলিক অধিকারকে উপেক্ষা করা। অথচ পশ্চিমা সরকারগুলো এই মানবাধিকারের অজুহাতে অন্যদের উপর খবরদারি করে বেড়ায়। ফিলিস্তিন সমস্যাকে যদি আমরা আইনগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাব দখলদারিত্ব ও বল প্রয়োগের মাধ্যমে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আর এ ধরনের বেআইনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং আরো বিস্তার লাভ করবে, বিশেষ করে যেহেতু এই অভিশপ্ত ইহুদিবাদী শাসক গোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিশাল এলাকার মালিকানা দাবি করেছে এবং বিশ্বের সমস্ত জ্বালানি সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখছে। তাই বিষয়টি খুবই উদ্বেগের বিষয়। ফিলিস্তিন সমস্যাকে যদি আমরা ইমান ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, তাহলে আমরা খোদ ইহুদি ধর্মগ্রন্থের আলোকে দেখতে পাব যে আল্লাহর পক্ষ থেকে ইহুদিদেরকে দিক নির্দেশনা প্রদান এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে বহুবার বার্তাবাহক পাঠানো সত্ত্বেও তারা সত্য পথ গ্রহণ করেনি, বরং তারা নবীদের সাথে শত্রুতা করে গেছে এবং ধর্মের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। দখলদার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্য পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলোর সর্বাত্মক সাহায্য, সমর্থন ও অব্যাহত প্রতিষ্ঠা থেকে বোঝা যায় ইহুদিদের জন্য পৃথক আবাসভূমি কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠার চাইতেও তাদের আরো অনেক বড় উদ্দেশ্য রয়েছে। আর তা হচ্ছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তিগুলোর ঔপনিবেশিক ও আধিপত্যবাদের লক্ষ্য অর্জন করা। ফিলিস্তিনের ভূমিতে ইহুদিদের জন্য পৃথক আবাসভূমি গড়ার মাধ্যমে পাশ্চাত্য মূলত একটি সন্ত্রাসী সরকার গঠন করে এ অঞ্চলে তাদের বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে চায়, যাতে পশ্চিমের আধিপত্যবাদী লক্ষ্য এবং মানবতা বিরোধী আরব ও ইসলাম বিরোধী লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে নেওয়া যায়। অন্য কথায় বলা যায়, ফিলিস্তিনি জনগণের উপর জুলুম নিপীড়ন চালিয়ে নিজ ভূমি থেকে তাদের উৎখাত করে এবং ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার আড়ালে ভূকৌশলগত বিরাট লক্ষ্য রয়েছে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর। ফিলিস্তিন সংকটকে সঠিকভাবে বুঝতে হলে ঠিক এ বিষয়টির প্রতি মনোযোগ দিতে হবে, আর এ কারণে ইসরায়েল রাষ্ট্র উৎখাতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামের পাশাপাশি নতুন দুটি খবর জানিয়ে দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, গাজায় 30,000-এর বেশি মানুষকে হত্যা করার পরও পশ্চিমারা এই অপরাধে সহযোগিতা দিয়ে যাচ্ছে। গাজার আল শিফা হাসপাতালে 90 ফিলিস্তিনিকে হত্যা এবং 160 জনকে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, শুধু সভা করে লাভ হবে না, সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করতে হবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সেদেশের বর্তমান সরকার 4 থেকে 5 মাসের বেশি স্থায়ী হবে না। এবার নতুন দুটি খবর। লাতিন আমেরিকার দেশ কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা নির্দয় গণহত্যা ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেছেন, বিশ্ব জনমতের দাবি মেনে নিয়ে এখনই এই গণহত্যা বন্ধ করতে হবে। দিয়াস ক্যানেল কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। এদিকে সকল ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার শর্তে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আজ সৌদি গণমাধ্যম আল হাদাসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য আমেরিকার উপর যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে তখন একথা জানালেন ব্লিংকেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে আজ সৌদি আরবের জেদ্দা থেকে মিশরের রাজধানী কায়রো যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জেদ্দায় আল হাদাসকে বলেন, আমরা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাঠিয়েছি, তবে শর্ত হচ্ছে সকল ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিতে হবে। মার্কিন সরকার এমন সময় নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব দিল যখন এর আগে নিরাপত্তা পরিষদে বহু ভেটো দিয়েছে। শ্রোতাবন্ধুরা, এবার শুনুন আমাদের পরবর্তী অনুষ্ঠানমালা।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 10ম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
পবিত্র রমজানে আত্মশুদ্ধির নানা দিক সম্পর্কে আমরা কথা বলছিলাম গত কয়েক পর্বে। মানুষের নানা কুপ্রবৃত্তি ও বদস্বভাব জন্মগত পবিত্র প্রকৃতি আর বিবেককে অকার্যকর করে দেয়। মানুষের এসব কুপ্রবৃত্তি ও বদস্বভাব অনেক ক্ষেত্রে বংশগত ও অনেক ক্ষেত্রে নিজের অর্জিত। তবে চেষ্টা করলে লোভ, কৃপণতা ও অলসতার মতো যেসব স্বভাব মানুষ নিজ পরিবার থেকে পায়, উত্তরাধিকার সূত্রে সেসবও সাধনার মাধ্যমে দূর করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন। গোয়ার্তমি বা এক গুয়েমিও অত্যন্ত বদ স্বভাব, যা মানুষকে সত্য থেকে দূরে রাখে। গোয়ার স্বভাবের মানুষ সত্যকে অস্বীকারের ক্ষেত্রে গোয়ার্তমি অব্যাহত রাখলে সত্যের আলো দেখার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। এক শ্রেণীর মানুষ সত্যের ব্যাপারে অনমনীয় হওয়াই আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম ও ইমাম হুসাইনের মতো মহান ও শক্তিশালী মহাপুরুষদেরকেও হতে হয়েছে অত্যন্ত মজলুম এবং নৃশংসতার শিকার। মন্দ স্বভাবগুলো দূর করার জন্য অব্যাহত প্রচেষ্টার পাশাপাশি মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
কেবল আল্লাহর উপর ভরসা করে এবং তার কাছে আশ্রয় নিয়ে ও তওবা করে যে কোনো মুসলমান আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। আল্লাহর কাছে চাইলে তিনি কাউকেই ফিরিয়ে দেন না, যেখানেই থাকুন না কেন, অন্তরকে আল্লাহর কাছে সঁপে দিয়ে দেখুন, অবশ্যই জবাব শুনতে পাবেন। যখন দেখবেন যে আপনার মন হঠাৎ গলে গেছে কিংবা আপনার চোখ হয়েছে অশ্রু সজল, তখনই বুঝবেন যে আপনি আল্লাহর কাছ থেকে জবাব পেয়েছেন। মহান আল্লাহ কুরআনে বলেছেন, আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাইলে আমি জবাব দেব, আমি তোমাদের শাহরগের চেয়েও কাছে রয়েছি। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, যারা একনিষ্ঠভাবে তওবা করে তাদের অতীতের পাপগুলোকেও আল্লাহ সওয়াবে পরিণত করেন। তবে যারা কোনো মানুষের বস্তুগত বা অন্য কোনো ধরনের ক্ষতি করেছেন, তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত মানুষের কাছেও ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের যথাসাধ্য ও সর্বাত্মক চেষ্টা করতে হবে।
রমজান অফুরন্ত রহমত, বরকত বা প্রাচুর্য ও মাগফিরাতের মহাসুযোগের মাস। মহানবীর হাদিসে এ মাসকে বলা হয়েছে মহান আল্লাহর ভোজ সবার মাস, যাতে সবাইকেই দাওয়াত দেয়া হয়েছে। এখন এই সভা থেকে আপনি কতটা খাবেন বা নেবেন সেটা নির্ভর করছে আপনার যোগ্যতার উপর। অনেকেই এই পবিত্র মাসেও এত বেশি বস্তুগত কাজে ব্যস্ত যে কখন এই মাসটি এলো ও চলে গেল তা যেন তারা টেরই পান না। ব্যাপারটা যেন এমন যে আপনাকে এক মহা জৌলুষময় ও অফুরন্ত কল্যাণময় ফ্রি ভোজ সবাই দাওয়াত দেওয়া হলো, অথচ আপনি দাওয়াতের কার্ডের দিকে তাকিয়েও দেখলেন না। অনেকে এই মহাভোজ সবার কথা টের পেলেও তাতে যোগ দেন না। এক শ্রেণীর মানুষ সুযোগ পাওয়া সত্ত্বেও রমজানে রোজা রাখেন না, কোরআন তেলাওয়াত ও রমজানের দোয়াগুলো চোখ বুলিয়ে দেখেন না, আর অনেকে এ ভোজ সবায় যোগ দিলেও তা থেকে সমান মাত্রায় বা সর্বোচ্চ মাত্রায় কল্যাণ অর্জন করতে পারেন না।
যারা রমজান মাসে সংযম সাধনা করেন, রোজা রেখে, তারা গভীর নুরানিয়াত ও ধর্মীয় বরকতের অধিকারী হন। দোয়া ও নামাজ ছাড়াও এই মাসে পবিত্র কোরআন অধ্যয়নেরও রয়েছে আলাদা ধরনের আধ্যাত্মিক তৃপ্তি। এই মাসে চিন্তাভাবনাসহ কোরআন অধ্যয়নের যে সুযোগ রয়েছে তা অন্য মাসে নানা ঝামেলার কারণে সহজ হয় না। কোরআন তেলাওয়াতের সময় মনে হবে যেন মহান আল্লাহ নিজেই আপনার সঙ্গে কথা বলছেন। জীবনের সব সমস্যার সমাধান রয়েছে যে মহাগ্রন্থে, সেই মহাগ্রন্থের আলোকে জীবন গড়ার জন্য এবং সেই মহাগ্রন্থ থেকে নানা বিষয় শেখার জন্য প্রাথমিক পদক্ষেপ হচ্ছে তেলাওয়াত। কোরআন তেলাওয়াত ক্লান্ত ও শ্রান্ত মনে এনে দেয় গভীর প্রশান্তি এবং নিজেকে আল্লাহর পথে এগিয়ে নেওয়ার জন্য অনন্য উদ্দীপনা। নানা বিষয়ে দিক নির্দেশনা ও সুপথ লাভের সবচেয়ে মোক্ষম গ্রন্থ হল আল কোরআন। অন্যদিকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের জীবনধারা ছিল জীবন্ত কোরআনেরই বাস্তব নমুনা। সেজন্য তাদের বাণী বা হাদিসও ক্লান্ত আত্মায় যোগায় অনাবিল প্রশান্তি।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হুসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মাহে রমজান পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার মাস। ইমাম সাদিক আলাইহিস সালাম বলেছেন, সমগ্র কোরআন রমজান মাসে এক দফায় বাইতুল মামুরে অবতীর্ণ হয় এবং এরপর ২০ বছর ধরে ধাপে ধাপে তা অবতীর্ণ হতে থাকে। Ya Rahman, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman.
রমজানে মহান আল্লাহর ভোজ সভায় আরেকটি প্রধান আকর্ষণ হলো বিশেষ ধরনের নানা দোয়া ও মহান আল্লাহর কাছে বান্দার প্রেমময় সংলাপ ও কাকুতি মিনতি। আমরা আগেও বলেছি, খোদাপ্রেমের মোহনীয় সব সংলাপ শেখার এক দারুণ মাধ্যম রমজানের এইসব দোয়া আর মোনাজাত, যা মুসলমানদেরকে উপহার দিয়ে গেছেন বিশ্বনবীর পবিত্র আহলে বাইত। এইসব দোয়ার মধ্যে রয়েছে দোয়ে সাহার, দোয়ে আবু হামজা সোমালি, দোয়ে ইফতেতা, দোয়ে জওশান কাবির ও দোয়ে জওশান সাগির ইত্যাদি। রমজানের দিনে ও রাতে কিংবা সকাল ও সন্ধ্যায় যখনই সময় পাওয়া যায় তখনই এসব দোয়া পড়া উচিত। দোয়ে কুমাইল ও মসজিদে কুফায় হজরত আলী আলাইসাল্লামের পঠিত বিশেষ দোয়াও এই মাসে খোদাপ্রেমের অনন্য দোয়া হিসেবে পড়া যেতে পারে। মোট কথা, পবিত্র রমজানে খোদাই ভোজ সভা থেকে সর্বোচ্চ কল্যাণ হাসিলের জন্য সচেষ্ট হওয়াই হবে বুদ্ধিমানের কাজ, যাতে কেবল এক রমজানের বরকতই সারা জীবন ও পরকালের জন্য যথেষ্ট পাথেয় হতে পারে। তো শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক অর্থসহ দশম রোজার দোয়া।
হে আল্লাহ, তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভুক্ত করো। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে সামিল করো সফল কামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।
متوكلين عليك واجعلني فيه من الفائزين لديك واجعلني فيه من المقربين إليك بإحسانك يا غاية الطالبين।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানি নওরোজ, শ্রোতাবন্ধুরা সালাম, আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানি নওরোজ মানে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আমরা বলেছিলাম যে ইরানে বসন্তের সূচনাই নওরোজ। বসন্ত আর নতুন বছর একসঙ্গে শুরু হয় বলে আনন্দের জোয়ারটাও দ্বিগুণ হয়ে যায়। নির্জীব প্রকৃতিও হয়ে উঠতে শুরু করে সজীব সবুজ। অতিথি আপ্যায়নের জন্য ফল ফলাদি, মিষ্টি, চকোলেট, দানাদার শস্যপণ্য ইত্যাদি কিনে ঘর সাজানো হয়। পেস্তা বাদাম, বাদাম, কাজু বাদাম, সূর্যমুখীর বিচি ইত্যাদি ভর্তি করে রাখা হয় ঘরে। নতুন জামা কাপড় পরা নওরোজের প্রাচীন সংস্কৃতির অংশ। প্রকৃতি যেমন নবরূপে সাজে, তার সঙ্গে মেল রেখে ইরানিরাও নতুনভাবে সাজে।
একদিকে ঝকঝকে ঘর, অন্যদিকে নতুন জামা কাপড়ের রঙিন সাজ, সব মিলিয়ে অপূর্ব এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এই নওরোজে। প্রফুল্লতায় ভরে ওঠে মন, ভরে ওঠে উদারতায় বিশাল। নওরোজে ইরানের প্রায় প্রতিটি ঘরেই সবুজের আগমন ঘটে। গম, ডাল কিংবা মাস কলাই ডাল ছোট মাটির পাত্রে বা প্লেটে পানিতে রাখা হয় এবং অল্প সময়ের মধ্যে সেগুলো থেকে সবুজ চারা গজায়। একটা বিশেষ পদ্ধতিতে এই চারাগুলোর যত্ন নেওয়া হয় বলে একেবারেই তরতাজা হয়ে ওঠে। জীবনের প্রতীক, বরকতের প্রতীক এই চারা গাছগুলোকে হাফ সিন টেবিলে রাখা হয়। বসন্ত ঋতুতে গাছপালার সবুজ হয়ে ওঠাকে পারলৌকিক জীবনের প্রমাণ বলে মনে করা হয়। ১৩ দিন টেবিলে বা দস্তরখানে রাখার পর এই সবুজ গাছগুলো আরও বড় হয়ে যায় এবং সিজদা বেদার বা প্রকৃতি দিবসে প্রবহমান পানি কিংবা বনে বাদারে রেখে দেয়।
আরও কত আয়োজন, কত আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যে বরণ করা হয় নওরোজকে, তা না দেখলে উপলব্ধি করা সত্যিই দুষ্কর। চারদিকে প্রাণের মেলা, আনন্দের বিচিত্র আয়োজন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং অবস্থার ইতিবাচকতা কামনা করে সূচনা হয় সকল আয়োজনের। যে দোয়াটি পড়ে শুরু করা হয় সেটি হল অন্তর ও দৃষ্টির পরিবর্তনকারী এবং দিন ও রাতের পরিচালনাকারী এবং অবস্থার পরিবর্তনকারী মহান আল্লাহ, আমাদের অবস্থাকে সর্বোত্তম অবস্থায় রূপান্তরিত করো। আমরা এই নওরোজের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে আজকের আসরেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ইতোপূর্বে আপনারা হাফত সিন টেবিলের কথা শুনেছেন। হাফত সিন মানে সাতটি সিন, ফার্সি বা আরবি বর্ণমালার সিন অক্ষর দিয়ে শুরু হওয়া সাতটি সিনকে হাফত সিন বলা হয়। যেমন সাবজে বা গম বা ডালের সবুজ চারা, সামানু বা গমের চারা দিয়ে তৈরি করা খাবার, সিব বা আপেল, সেনজেদ নামের একটি বিশেষ ফল, সোমাগ নামক বিশেষ মশলা, সির বা রসুন এবং সেরকে বা সিরকা। এসব সামগ্রী হল নবজীবন, প্রবৃদ্ধি, ফলবান হওয়া, প্রাচুর্য, সৌন্দর্য, সুস্থতা, ভালোবাসা, আনন্দ ও ধৈর্য প্রকৃতির প্রতীক। এছাড়াও নওরোজের এ দস্তরখানে পবিত্র কোরআন শরীফ, ডিম, আয়না, পানি, লাল রঙের ছোট ছোট মাছ ও ধাতব মুদ্রা রাখা হয়। এগুলোর প্রতীকী অর্থ রয়েছে। এসব রীতি ও আচার প্রথা ইরানে ইসলামী বিপ্লব পূর্বকাল থেকেই চলে এসেছে। এগুলো এখন ইরানের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
না, কেবল ইরানের বললে ঠিক হবে না। নওরোজ ইরানি, কুর্দি, তাজিক ও আজেরি জাতিসহ আরও কয়েকটি জাতির বৃহত্তম জাতীয় উৎসব। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো নওরোজ উৎসবকে ইতোমধ্যেই বিশ্ব ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত করেছে। ইসলামী বিপ্লব বিজয়ের পর অবশ্য ইরানে নওরোজ উৎসবের রীতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ইসলামী আচার অনুষ্ঠান যুক্ত হয় এই উৎসবের সাথে। ওই যে দোয়া, মাজার জিয়ারত করা, মেহমানদারি করা, বাবা মার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ইত্যাদি আনুষ্ঠানিকতা বিপ্লবের ইতিবাচক সংযোজন। বিয়ের এঙ্গেজমেন্ট হয়েছে যাদের, নওরোজের সপ্তাহখানেক আগে তাদের পরিবারের মাঝে উপহার বিনিময়ের প্রচলন রয়েছে। সাধারণত ছেলের পরিবারের পক্ষ থেকে মেয়ের জন্য জামা কাপড়, মিষ্টি, সোনার অলংকার ইত্যাদি পাঠানো হয়, আর মেয়ের পরিবার ছেলের জন্য উপহারের পাশাপাশি নৈশ ভোজেরও ব্যবস্থা করে।
যারা পরিবার পরিজন থেকে দূরে অবস্থান করে তারা দূর থেকেই শুভেচ্ছা কার্ড পাঠিয়ে স্বজনদের স্মরণ করে। প্রযুক্তির কল্যাণে অবশ্য এখন আর কেউ এসব কার্ড পোস্ট করে না, ইমেল, এসএমএস, এমএমএস পাঠানো হয় এখন। এর একটা সুবিধা, মনের কথাগুলো অডিও ভিডিওর মাধ্যমেও পৌঁছানো যায় খুব সহজেই। একটি মজার ব্যাপার উল্লেখ না করলেই নয়, সেটা হলো বছর বুঝে নেয়া বা বছরকে বরণ করার আনুষ্ঠানিকতা, কোরআন পাঠ, ফালে হাফেজ, পাঠের মধ্য দিয়ে শুরু করা হয় নওরোজ। কোথাও কোথাও সবজি পোলাও, মাছ খেয়ে সূচনা করে দিবসের, তারপর মুরব্বিদের সঙ্গে দেখা করতে যাই। নওরোজ শুরুর আগের বৃহস্পতিবার পরিবারের সদস্যরা তাদের মৃত সদস্যদের পূর্বপুরুষদের কবর জিয়ারতে যায়।
ঈদে যেমন ছোটদের সালামি দেওয়া হয়, তেমনি নওরোজেও ছোটদের উপহার হিসেবে সালামি দেওয়ার প্রচলন রয়েছে। সাধারণত এই সালামের টাকা হাফ সিন টেবিলে রাখা কোরআনের পরতে পরতে রাখা হয় এবং বাচ্চাদের বলা হয় সেখান থেকে নিয়ে নিতে। এর কারণ হল খোদাই বরকত ও পুণ্যের অধিকারী হওয়ার বাসনা। এভাবে ফার্সি বছরের প্রথম মাস ফারবারদিনের ১৩ তারিখ পর্যন্ত চলে নওরোজ উৎসব। মজার ব্যাপার হলো ১৩ তারিখে ইরানিরা কেউই ঘরে থাকে না। এই দিনটি ইরানে পালিত হয় প্রকৃতি দিবস হিসেবে। আগে এই দিনটিকে বলা হতো সিজদা বেদার। সিজদা মানে ১৩, আর বেদার মানে হলো দ্বারমুখী কিংবা বনমুখিতা। অর্থাৎ এই ১৩তম দিনে ঘর থেকে বেরিয়ে প্রকৃতির সান্নিধ্যে যাওয়া। এ কারণেই প্রকৃতি দিবসে ইরানিরা ঘরের বাইরে বিভিন্ন দর্শনীয় স্থান ও মনোরম প্রাকৃতিক স্পটে সময় কাটান। বিশেষ করে উদ্যান, ঝর্ণা, পাহাড়, পার্ক, এসব স্থানে তারা চাদর বিছিয়ে বা তাঁবু খাটিয়ে খোশ গল্প করে এবং মজাদার খাবার খেয়ে সময় কাটান।
তো শ্রোতা বন্ধুরা, আপনাদের সময়গুলো ভালো কাটুক, সুন্দর কাটুক, আনন্দে কাটুক, এই প্রত্যাশাই শেষ করছি নওরোজ বিষয়ক আলোচনা।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ধর্ম ও শিশু অধিকার শীর্ষক নতুন ধারাবাহিকে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
এ ধারাবাহিকে ইসলাম ধর্মের শিশু অধিকার পর্যালোচনার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও নীতিমালা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ভূপৃষ্ঠে নিষ্পাপ মানুষ বলতে আমরা শিশুদেরকেই চিনি, কিন্তু এই শিশুরাই সমাজের সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুরা হচ্ছে সমাজের সবচেয়ে দুর্বল অংশ। বড়দের নানা সমস্যা ও সংকটের প্রভাব সরাসরি শিশুদের উপর পড়ে। এসব সমস্যা মেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকে না। তবে সব ধর্ম ও সংস্কৃতিতেই শিশুর জন্ম আনন্দদায়ক ঘটনা। নানা সমাজে শিশুকে নানাভাবে স্বাগত জানানো হয়। শিশুর জন্মের পর মুসলমানরা ধর্মীয় অনুষ্ঠান আকিকা পালন করে। সদ্য প্রসূত শিশুর মঙ্গলের জন্য গরু বা ছাগল জবাই করার রেওয়াজও রয়েছে। হিন্দুদের মধ্যে সামাজিক প্রথা অন্নপ্রাশন পালন করা হয়। এর বাইরেও নানা উপায়ে শিশুর জন্মকে উদযাপন করা হয়। তবে একজন মানব সন্তান ঠিক কখন থেকে শিশু হিসেবে গণ্য হবে এবং কোন বয়স পর্যন্ত শিশুর মর্যাদা পাবে তা নিয়ে মতভিন্নতা রয়েছে।
জাতিসংঘ শিশু অধিকার সনদের এক নম্বর অনুচ্ছেদে 18 বছরের নিচে সব মানব সন্তানকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে। তবে যে কোনো দেশের অভ্যন্তরীণ আইনকেও স্বীকৃতি দেয়া হয়েছে। যদি কোনো দেশের আইনে আরও কম বয়সকে শিশু বয়সের শেষ সীমা হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে তাহলে সেটাকেও মেনে নেয় জাতিসংঘ। 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গৃহীত হয়। এটি 1959 সালে গৃহীত 10টি অধিকার বা ধারা পরিমার্জন ও পরিবর্ধন হয়ে 1989 সালে বিশেষ 4টি মূল নীতির ওপর ভিত্তি করে 54টি ধারা সম্বলিত এই শিশু অধিকার সনদ গৃহীত হয়েছে।
জাতিসংঘ শিশু অধিকার সনদের 1 নম্বর অনুচ্ছেদে শিশু বয়সের শেষ সীমা নির্ধারণ করা হলেও কখন থেকে তা শুরু হবে তা বলা হয়নি। অনেকেই মনে করেন শিশুর বয়সসীমার শুরুটা হয় জন্মের পর থেকে। মাতৃগর্ভে থাকা সন্তান শিশু হিসেবে গণ্য হবে না। আবার কারো কারো মতে মাতৃগর্ভে জায়গট গঠিত হওয়ার পর থেকেই সেটাকে শিশু হিসেবে গণ্য করা উচিত। জাতিসংঘ শিশু অধিকার সনদ পাশের সময়ও এই ইস্যুতে বিতর্ক হয়েছিল। তখন আয়ারল্যান্ড, ভ্যাটিকান ও ল্যাটিন আমেরিকার দেশগুলো মাতৃগর্ভে থাকা অবস্থা থেকেই শিশুর মর্যাদা প্রতিষ্ঠার কথা বলেছিল, কিন্তু এ বিষয়ে বিরোধিতা থাকায় তা নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এ কারণে শিশু বয়সের শুরুর বিষয়টি সনদে আসেনি। যাই হোক, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের আইনই শেষ কথা বলবে। ঠিক কোন সময় থেকে একজন মানব সন্তান শিশু হিসেবে গণ্য হবে তা নিয়ে বিতর্ক থাকলেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে মায়ের চিন্তাভাবনা, মন মানসিকতা ও স্বভাব চরিত্রের প্রভাব মাতৃগর্ভে থাকা শিশুর উপরও পড়ে।
এ কারণে গর্ভবতী মায়ের জন্য নেক চিন্তা করা, কোরআন তেলাওয়াত করা, সুন্দর দৃশ্য ও সবুজ মনোরম পরিবেশ দেখার উপর গুরুত্ব আরোপ করা হয়। ভালো পরিবেশে বসবাস করা, সমস্ত খারাপ ধ্যান ধারণা, খারাপ পরিবেশ থেকে নিজেকে বিরত রাখা মায়ের জন্য খুবই জরুরি। জন্মের পরও মা বাবার স্বভাব চরিত্র শিশুর উপর ব্যাপক প্রভাব ফেলে। শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার উপর অনেক দায়িত্ব ও কর্তব্য চলে আসে, যা একজন মুসলিম শিশুর ন্যায্য অধিকারও বটে। শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আজানের শব্দগুলো এবং বাম কানে একামতের শব্দগুলো শোনানোকে ইসলাম ধর্মে সুন্নাত হিসেবে সাব্যস্ত করা হয়েছে। ইসলাম ধর্মে শিশু অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে। জাহেলি যুগে শিশু হত্যা, বিশেষ করে কন্যা সন্তান হত্যা তাদের অভ্যাস ছিল। মহান রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল করার মাধ্যমে জাহেলি যুগের শিশু হত্যার সিস্টেমকে কিয়ামত পর্যন্ত রহিত করে দিয়েছেন।
ধর্মীয় পরিবেশে সঠিকভাবে শিশুর লালন পালন করা পিতামাতার দায়িত্ব। ঘরে যদি দিনই পরিবেশ থাকে তাহলে দিনই পরিবেশের প্রভাব শিশুর মননে বিকাশ সাধন করে, ফলে দুনিয়াতে সে কোনো খারাপ কাজে লিপ্ত থাকার আশঙ্কা কম থাকে। ঘরে যদি নামাজ, রোজা ও তেলাওয়াতের পরিবেশ থাকে তাদের দেখা দেখি শিশুটিও ধর্মীয় কাজে অভ্যস্ত হয়ে পড়ে, নামাজের মতো সিজদা করতে থাকে, যা দেখে মহান রাব্বুল আলামিন যার পর্ণায় খুশি হয়ে থাকেন। কিন্তু যদি তা না করে অন্যায় ও অশ্লীল কোনো দৃশ্য শিশুর সামনে পড়ে বা শিশুর সামনে অন্যায় কোনো আচরণ করা হয়, তখন এর প্রভাব শিশুর মানসপটে পড়ে যায়, যা সে বড় হলে বাস্তবায়ন করতে চেষ্টা করে।
শিশুর ভালো নাম রাখা শিশুর অধিকারের মধ্যে পড়ে, কারণ শিশুর ভালো নাম তার মন ও ভবিষ্যতে ফুলের মতো জীবনের উপর প্রভাব বিস্তার করে। শিশুকে আদব, আমল ও সুশিক্ষা দিতে হবে। শিশুকে বুঝিয়ে দিতে হবে যে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ ও শ্রেষ্ঠ নবী, এবং প্রত্যেক কাজে আল্লাহর নামে শুরু করার অভ্যাস করে তোলারও শিশুর অধিকার। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সমাজে আদর্শবান শিশু না থাকলে আদর্শ সমাজ গড়ে উঠবে না। শিশুরা যাতে কোনো বিপদে না পড়ে তার নির্দেশনা ইসলাম ধর্মে দেয়া হয়েছে। বলা হয়েছে, কেউ যদি কোনো শিশুকে বিপদগ্রস্ত অবস্থায় বা বিপদসংকুল অবস্থায় দেখে, তাহলে তাকে উদ্ধার করা তার উপর ফরজ। যদি কেউ কোনো শিশুকে বিপজ্জনক পরিস্থিতিতে দেখেও উদ্ধার করার চেষ্টা না করে, তাহলে ওই শিশুর কোনো ক্ষতি হলে তার জন্য ওই ব্যক্তি দায়ী হবে। সমাজে অসহায় এতিম শিশুদের প্রতিপালনের দায়িত্ব ওই সমাজের বিত্তশালী মানুষের। যদি তারা অপারগ হয়, তাহলে রাষ্ট্রকেই সেই দায়িত্ব নিতে হবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের প্রথম আসর আজ এখানেই শেষ করছি। আগামী আসরগুলোতে এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনার আশা রইল।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank you.